ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ ও ভারতের কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশের কিশোরী ফেলানী খাতুন হত্যার মামলার পুনর্বিচারে পুনরায় নির্দোষ বলে প্রমাণিত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন সদস্য।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
চীন নেপাল ভারত সড়ক পথ নির্মাণের ভাবনা দু দেশের মধ্যে গড়ে উঠতে চলেছে।
আরও থাকছে বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনিরের সাক্ষাৎকার। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। গ্রিস অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব গ্রহণের বিষয়ে আগামীকাল গণভোট করতে চলেছে। এই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে ভোট ভাগাভাগি প্রায় সমান হবে বলেই আভাস পাওয়া যাচ্ছে। 30 জুন এবং জুলাইয়ের 1 তারিখে অ্যালকো কোম্পানি ইথস সংবাদ পত্রিকার জন্য 1000 মানুষের মধ্যে এক সমীক্ষা চালায়। ওই প্রস্তাবের পক্ষে 44.8% হাঁ ভোট পড়েছে এবং 43.4% না ভোট পড়েছে, আর 11.8% কোনো পক্ষ সমর্থন করেনি। গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস না ভোটের পক্ষে সমর্থন করে বলেছেন এতে করে গ্রিস দর কষাকষির আরও সুযোগ পাবে। ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভাউরোফিকেস বলেছেন ইউরোপীয় ঋণদাতাদের দাবি অনুযায়ী অর্থনৈতিক সংকট থেকে গ্রিসের উদ্ধার পরিকল্পনার শর্তগুলো যদি রবিবারের গণভোটে অনুমোদিত হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। ভাউরোফিকেস বলেন তিনি আশা করেন গ্রিস এই উদ্ধার প্রস্তাব নাকচ করে দেবে। এই প্রস্তাবে আরও সাহায্যের বিনিময়ে কর বৃদ্ধি এবং ব্যয় সংকোচনের শর্ত রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারি অর্থনৈতিক বিনিয়োগ তহবিল থেকে $70 কোটি গ্রহণ করেছেন বলে যে খবর তা তিনি নাকচ করে দিয়ে বলেছেন এ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 1MDB তহবিল সম্পর্কে সরকারি তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে ওয়াল স্ট্রিট জার্নাল এবং মালয়েশিয়া ভিত্তিক সারাওয়াক রিপোর্ট পত্রিকা প্রাথমিকভাবে এই রিপোর্টটি প্রকাশ করে। ওই রিপোর্টে বলা হয়েছে $62 কোটি ও $6.70 কোটি দুটি বিশাল অঙ্কের অর্থ মিস্টার নাজিবের অ্যাকাউন্টে জমা করা হয়েছিল। 1MDB কোম্পানির চেয়ারম্যান মিস্টার নাজিবের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং $1100 কোটি ঋণের অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ ও ভারতের কুড়িগ্রাম সীমান্তে ফেলানী খাতুন হত্যার মামলার পুনর্বিচারের রায় আবারও নির্দেশ বলে প্রমাণিত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন সদস্য। বিএসএফ এর নিজস্ব আদালতে বৃহস্পতিবার রাতে ওই রায় দেওয়া হয়। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু আরও বিস্তারিত জানাচ্ছেন।
2011 সালের 7 জানুয়ারি সীমান্তের কাটাতারে বেড়া পেরিয়ে বাবার সাথে ভারত থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের নাগরশ্বরীতে পৌঁছানোর পথে ওই নিহত হবার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দেশে বিদেশে ব্যাপক বিতর্ক এবং সমালোচনার পরে বিএসএফ নিজস্ব আদালতের বিচারে 2013 সালে বিএসএফ সদস্যকে নির্দোষ ঘোষণা করে। পরে ফেলানীর বাবার আনুষ্ঠানিক আপত্তির পরে গত বছর পুনরায় বিচার কাজ শুরু হয়। নতুন করে দেয়া রায় ফেলানীর বাবা এবং মা অসন্তোষ প্রকাশ করেছেন। ফেলানীর পক্ষের আইনজীবী কুড়িগ্রামের অ্যাডভোকেট আব্রাহাম লিঙ্কন ন্যায় বিচার হয়নি বলে মন্তব্য করেছেন।
পেয়ে যেতে পারে ভারতীয় রাষ্ট্রের সংশ্লিষ্ট অনুমোদনকারী কর্তৃপক্ষের কোনোভাবেই উচিত হবে না এই রায়টি অনুমোদন করা।
এদিকে মানবাধিকার সংগঠনগুলো এই রায়ের প্রতিবাদ জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা।
বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম বিরোধী মন্তব্য করার জন্য মন্ত্রিসভা থেকে অপসৃত আব্দুল লতিফ সিদ্দিকের ফাঁসির দাবি করেছে। শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজত নেতারা এই দাবি করেন। এ সম্পর্কে ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম বিস্তারিত জানাচ্ছেন।
হেফাজত ছাড়াও খেলাফত আন্দোলন, খেলাফত মসজিদ সহ বিভিন্ন ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এদিকে মাদারীপুর জেলা শহর থেকে জঙ্গি সংশ্লিষ্ট তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তারা জেহাদি বই, রাষ্ট্রদ্রোহ বিরোধী লিফলেট সহ ওই তিন ব্যক্তিকে আটক করেছেন। আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন সাইদুর রহমান, সোবাহান মিয়া ও মাহমুদা শিকদার। এ প্রসঙ্গে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ সাংবাদিকদের বলেন, তবে পুলিশ গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ওই তিনজন কোন সংগঠনের হয়ে কাজ করছিলেন কিনা তা জানায়নি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আমেরিকা মালিতে শান্তি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর গাড়িবহরের ওপরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মালির দক্ষিণাঞ্চলের মরু এলাকার টিম্বাকটু শহর থেকে 45 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাস্তায় ওই আক্রমণের ঘটনাটি ঘটে। ইসলামপন্থী মাগরেব অঞ্চলের আল কায়দা জঙ্গিরা ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বৃহস্পতিবার জাতিসংঘে নিয়োজিত আমেরিকার রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার নিহত ছজনের পরিবারের প্রতি এবং সরকারের প্রতি শোক বার্তা জানিয়েছেন এক বিবৃতি প্রকাশের মাধ্যমে। হামলায় নিহত ছজনই বুর্কিনা ফাসোর নাগরিক। জাতিসংঘ মহাসচিব বান কি মুন অঙ্গীকার ব্যক্ত করেছেন যে এই ধরনের আক্রমণের কারণে মালিতে শান্তি আনয়ন এবং জনগণকে সাহায্য দানের যে সংকল্প তাদের রয়েছে তার কোনো পরিবর্তন ঘটবে না। ভারত ও নেপালের সঙ্গে একটি ত্রিপাক্ষিক অর্থনৈতিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছে চীন। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নেপালের মধ্য দিয়ে ওই রাস্তা চীন থেকে ভারত পর্যন্ত বিস্তারের প্রস্তাব দিয়েছে প্রতিবেশী রাষ্ট্রটি। এছাড়াও তিন দেশের মধ্যে রেলপথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে চীন থেকে তিব্বত হয়ে ওই রেলপথ নেপাল ও ভারতের সঙ্গে যুক্ত হবে বলে জানা গেছে। একই সঙ্গে ভারতের সঙ্গে যৌথভাবে ভূমিকম্প বিধ্বস্ত নেপাল পুনর্গঠনের অঙ্গীকারও করেছে চীন। চীন বিদেশ মন্ত্রকের অন্তর্গত এশিয়া বিষয়ক দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল হুয়াং জিলিয়ান সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ভারত নেপাল চীন সংযোগকারী সড়ক পথ ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সড়ক পথ তৈরি হলে ভারত ও চীনের মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রচণ্ড বৃষ্টির ফলে দার্জিলিং পাহাড়ে ধস নেমে যে 38 জনের মৃত্যু হল তা হয়তো অনেকটাই এড়ানো যেত ভারতীয় ভূতত্ত্ব জরিপ বিভাগের বিশেষজ্ঞদের সতর্কবার্তায় আমল দিলে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত।
38 জনের মধ্যে 20 জনই মারা গিয়েছেন টিংলিং নামে একটি ছোট্ট গ্রামে। জিএসআই এর তরফে 2006 সালেই পাহাড়ের ধস প্রবণ এলাকাগুলির যে মানচিত্র পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল কিন্তু এই টংলিংও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিপর্যয় এলাকা দেখতে এসে মেনে নেন এখানকার নরম মাটির পাহাড়ে বাড়িঘর বানানোটা অনুচিত কাজ হয়েছে। ভূতাত্ত্বিকদের ধারণা গত প্রায় 3 মাসে পূর্ব হিমালয় এলাকায় ছোট বড় 193টি ভূমিকম্প হয়ে গিয়েছে, সেগুলিও এই ধসকে অবশ্যম্ভাবী করে তোলে। ওদিকে জাতীয় সড়কে ধস নেমে সিকিম রাজ্য এখনো একরকম বিচ্ছিন্নই রয়ে গেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সৌরশক্তি চালিত একটি উড়োজাহাজ আজ শুক্রবার হাওয়ায় অবতরণ করার কথা রয়েছে। বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে সবচাইতে বড় ধরনের ঝুঁকি নিয়ে বিনা তেলে 35 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড ভঙ্গ করবে। এর আগে আমেরিকান বৈমানিক স্টিভ ফসেট সৌরশক্তি চালিত বিমানে একা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রেকর্ড করেন। তবে সোলার ইম্পালস 2 এর পাইলট আন্দ্রে বোর্সবার্গ আগের ওই রেকর্ডটি ভাঙতে চলেছেন। SI-2 জাপানে অনির্ধারিত কারণে 1 মাস যাত্রা বিরতি করার পর নাগোয়া থেকে সোমবার যাত্রা শুরু করেছে। চীনের পূর্বাঞ্চল থেকে হাওয়াই যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জুন মাসের প্রথম দিকে নাগোয়া অবতরণ করে। এই বিমানটি তারা যাত্রা শেষ করবে আবুধাবিতে। সুইস 2 বিজ্ঞানী বোর্সবার্গ এবং বার্টন পিকার্ড আইএস মাফ করবেন, SI-2 তৈরি করেন। সৌরশক্তি চালিত বিমানটি তৈরি করতে তাদের সময় লেগেছে 12 বছর। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আল কায়দার ভারতীয় উপমহাদেশের বা আকিসের বাংলাদেশ শাখার 12 জন জঙ্গিকে র‍্যাব গ্রেফতার করেছে। মূলত হুজির এইসব সদস্য আকিসের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে আরও সন্ত্রাসী কার্যক্রম চালানোর প্রচেষ্টা করছিল বলে র‍্যাব কর্তৃপক্ষ বলছে। আজ তাদেরকে সন্ত্রাসী বিরোধী আইন ও বিস্ফোরক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বাংলাদেশে সম্প্রতি এই উগ্রবাদের তৎপরতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সাথে সংযোগ, এসব বিষয় নিয়ে ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো এবং নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলছেন ওয়াশিংটন স্টুডিও থেকে আনিস আহমেদ।
জনাব শাফকাত মুনির, গতকাল বাংলাদেশে র‍্যাব হরকাতুল ইসলাম আল জিহাদি বাংলাদেশ সংক্ষেপে হুজিবির 12 জন সদস্য এবং সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে। এর ফলে বাংলাদেশের অভ্যন্তরে হুজি বা GMB-র মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশে আবারও মাথা চাড়া দিয়ে উঠছে বলে কি আপনার মনে হয়?
অবশ্যই, আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে জেএমবি এবং হুজির নতুন করে একটি কর্মতৎপরতা এবং তাদের মধ্যে একটি পুনরুজ্জীবন হয়েছে বলে আমরা লক্ষ্য করে আসছিলাম, এবং গতকাল যে গ্রেফতার হলো তাতে আবারও নতুন করে প্রতিফলন হলো। আমরা কিছুদিন আগেই দেখেছি যে জেএমবি নিজেকে পুনঃসংগঠিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং তার ওই পদক্ষেপের অন্তর্গত হিসেবে তারা ভারতের পশ্চিমবঙ্গে বেশ কিছু স্লিপার সেল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে হরকাতুল জিহাদ বা হুজি আবার নিজেদেরকে পুনরুজ্জীবিত করার জন্য কাজ করছে, এবং কিছুদিন আগেই আমরা খবর পেয়েছি যে মুফতি রৌফের অধীনে নতুন করে হুজি পুনঃসংগঠিত হচ্ছে।
জি, র‍্যাবও বলছে যে এই গোষ্ঠীগুলো আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সঙ্গে সম্পৃক্ত হতে তাদের সাংগঠনিক কাঠামোকে গড়ে তুলতে চাইছে, যেমনটি আপনিও বলছিলেন। এদের সঙ্গে আকিসের সম্পৃক্ততা কতখানি বলে আপনার মনে হয়, বিশেষ করে যখন বাংলাদেশে ব্লগার হত্যার দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশের আল কায়দা শাখা?
ভারতীয় উপমহাদেশের আল কায়দা শাখা তাদের শুরু থেকেই প্রচেষ্টা রয়েছে যে বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোনিবেশ করা। প্রতিনিয়তই আমরা তাদের কাছ থেকে গত বছর তাদের উদ্ভবের পর থেকে আমরা প্রতিনিয়তই তাদের কাছ থেকে বাংলাদেশ বিষয়ক বিভিন্ন বিবৃতি দেখেছি, এবং আমরা আগেও দেখেছি যে বাংলাদেশের অবস্থানগত জঙ্গি সংগঠনগুলোর মাধ্যমে তাদের কর্মতৎপরতা বৃদ্ধির একটা পদক্ষেপ তারা গ্রহণ করেছে। এখন এই হুজির সদস্যদের গ্রেপ্তারের মাধ্যমে আবার নতুন করে এই হুমকিটি আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে। এতে অবশ্যই ধারণা করা যায় যে হুজির সদস্যদের সাথে তাদের যোগ সাদস্য রয়েছে, তবে তাদের বাংলাদেশের যোগাযোগ যে শুধুমাত্র হুজির মধ্যেই সীমাবদ্ধ তা ভাবার কোনো কারণ নেই। জেএমবি তথা অন্য সংগঠনগুলোর সাথেও আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যোগাযোগ থাকতে পারে বলে আমরা ধারণা করছি।
জি, রাষ্ট্রের অভ্যন্তরের উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে আঞ্চলিক গোষ্ঠী যেমন আকিসের সম্পৃক্ততার কথা তো বোঝা গেল, এখন প্রশ্ন হচ্ছে যে আকিসের সঙ্গে অর্থাৎ আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সঙ্গে ইসলামিক স্টেট অর্থাৎ IS বা ISIS এর সম্পর্ক কিরকম?
আমরা অনেকদিন থেকেই বিভিন্ন বিশ্লেষণ দেখে আসছি যে ISIS এবং AQRS এর মধ্যে একটা শীতল যুদ্ধ চলছে। যদিও তারা একে অপরের বিরুদ্ধে কোনো সরাসরি বিবৃতি দেয়নি, তবে এটা ধারণা করা যায় যে ISIS যেভাবে তাদের বিস্তৃতি এবং ব্যাপকতা লাভ করছে, এটা নিঃসন্দেহে আল কায়দা তথা আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য এক অর্থে একটি দুঃসংবাদ। তাই আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQRS বা ISIS বারবার চাইছে যে দক্ষিণ এশিয়া অঞ্চল যা তাদের চারণভূমি হিসেবে তারা মনে করে সেখানে যাতে তাদের আধিপত্য পুরোপুরি বজায় থাকে, এবং আমরা হয়তো শুধুমাত্র বাংলাদেশেই নয় বরং দক্ষিণ এশিয়া অঞ্চলের অন্যান্য দেশগুলো ভবিষ্যতে আকিসের আরো কর্মতৎপরতা দেখতে পাবো, এবং এখানে ISIS কে একটি মেসেজ দেওয়ার ব্যাপারটাও চলে আসে। তাহলে আমি আবারও বলছি যে তাদের মধ্যে প্রচ্ছন্ন হয়তো একটা শীতল যুদ্ধ চলছে, একটা আধিপত্যের লড়াই চলছে, যদিও ব্রডলি তাদের আদর্শিক একটা মিল রয়েছে। তার মধ্যেও এসব আমরা আরো ইতিহাস ঘাটলেও দেখা যায় যে বিভিন্ন সংগঠনের মধ্যে একটা রেষারেষি সবসময় চলে থাকে, সেটা শুধু আঞ্চলিক সংগঠনের ক্ষেত্রেই প্রযোজ্য নয় বরং দেশীয় সংগঠনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।
বৃহস্পতিবারের গ্রেপ্তারের পর র‍্যাব বলছে যে ঈদের পর এই সংগঠনগুলো বাংলাদেশে ব্যাপক আক্রমণ চালানোর একটা পরিকল্পনা করেছিল। যদিও সত্যিকারের সন্ত্রাসী আক্রমণ সাম্প্রতিককালে বাংলাদেশে তেমন একটা ঘটেনি, তাতে বাংলাদেশ কতটুকু স্বস্তি বোধ করতে পারে?
একটি সফল জঙ্গি হামলার অনুপস্থিতি এর পরিচয় দেয় না যে বাংলাদেশে দেশে কোনো জঙ্গিবাদের কোনো কুমকি নেই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতার কারণে এবং অন্যান্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কারণে আমরা জঙ্গি হামলাকে প্রশমিত করতে, জঙ্গি হামলাকে ব্যাহত করতে সক্ষম হয়েছি। তার অর্থ এই নয় যে আমাদের দেশে জঙ্গিবাদের একটি কোনো হুমকি নেই। আমাদের দেশে বর্তমানে জঙ্গিবাদ ও উগ্রপন্থার কাছ থেকে একটি বিরাট হুমকি রয়েছে এবং আমাদের এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশে আত্মতুষ্টি লাভের কোনো অবকাশ রয়েছে যে আমরা সমস্যাটিকে পুরোপুরি সমাধান করতে সম্ভব হয়েছি। কারণ আন্তর্জাতিক প্রেক্ষাপট ও আঞ্চলিক প্রেক্ষাপটের কারণেও আমাদের এখানে জঙ্গিবাদ বরাবরই একটি হুমকি হিসাবে থাকবে এবং আমাদেরকে অবশ্যই সবাইকে সচেষ্ট থাকতে হবে, শুধুমাত্র সরকারের নয় বরং সমগ্র সরকার ও সমাজ ব্যবস্থাকে সচেষ্ট থাকতে হবে যাতে আমরা সবাই মিলে জঙ্গিবাদকে মোকাবেলা করতে পারি।
জনাব শাফকাত মুনির, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং গণপ্রজাতন্ত্র চীন আনুষ্ঠানিকভাবে এক যৌথ কার্যক্রম হাতে নেয়। বেশ কয়েক বছর ধরে এর প্রস্তুতি চলছিল। ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসন তার রিপোর্টে জানিয়েছেন এর ফলে হৃদরোগ এবং স্ট্রোক সম্পর্কে আরও ভালো করে জানা যাবে এবং পুরো বিশ্বই তাতে উপকৃত হবে। রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং গণপ্রজাতন্ত্র চীন সম্প্রতি ওয়াশিংটনে এক চুক্তি স্বাক্ষর করে কার্যক্রম চূড়ান্ত করেছে। চুক্তির অধীনে সিপিআর বা কার্ডিওপুলমোনারি রিসাসিটেশনের প্রশিক্ষণ দেওয়া হবে। কারো যদি হার্ট অ্যাটাক হয়, যে কোনো সাধারণ নাগরিক তাকে সিপিআর দিতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, কারো হার্ট অ্যাটাক হওয়ার পরপরই সিপিআর করলে একটা মানুষের বেঁচে যাওয়ার সম্ভাবনা দ্বিগুণ কিংবা তিনগুণ হতে পারে। সিপিআর ছাড়া মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় প্রতি মিনিটে 10% করে। জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে এই তথ্য জানা গেছে। ওই চুক্তির অধীনে চিকিৎসক, গণস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা বিনিময় কার্যক্রমে একে অপরের দেশে যাবেন এবং যুক্তরাষ্ট্র ও চীনে ওই পেশায় নিয়োজিতদের সঙ্গে কাজ করবেন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ডাগলাস বয়েল স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা মনে করি আমরা একসঙ্গে এটা পরিবর্তন করতে পারি যদি আমরা জীবন রক্ষাকারীদের একটা জগৎ সৃষ্টি করতে পারি, এমন একটা বিশ্ব গড়ে তুলতে পারি যেখানে সবাই সুস্থ ও দীর্ঘ জীবনযাপন করবে। পৃথিবীতে মৃত্যুর সবচাইতে বড় কারণ হচ্ছে হৃদরোগ। এইসব মৃত্যুর 3/4 ঘটে থাকে সেই সব দেশে যেখানে আয় হচ্ছে নিম্ন ও মধ্যম। হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সিডনি স্মিথ জুনিয়র বলেন, লোকজন চটজলদি খাবার খাচ্ছে, তারা ব্যায়াম করছে কম, তারা ধূমপান করছে, জীবনযাপনের ধারায় ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে জীবনযাপনের ধারা ছিল অপেক্ষাকৃতভাবে সুস্থ সবল, এখন একটা ঝুঁকি রয়েছে। ডক্টর সিডনি স্মিথ জুনিয়র ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ডক্টর গর্ডন টোমাসেলির মতো অধিকাংশ হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, আমরা যাকে বলি সেকেন্ডারি প্রিভেনশন সেক্ষেত্রে খুবই ভালো কাজ করি, যেমন একবার হৃদরোগ হলে সেটার চিকিৎসা করা। তবে আমরা আরও ভালো কাজ করতে পারতাম এবং তা আরও কার্যকর হতো যদি গোড়াতেই আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারতাম। হৃদরোগ সম্পূর্ণভাবেই প্রতিরোধ করা যায়, তাই ব্যায়ামের সুফল, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ধূমপান না করার বিষয় লোকজনকে অবহিত করা রোগ প্রতিরোধের একটা গুরুত্বপূর্ণ দিক।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার। এবারে রয়েছে যুব সংবাদ। ভারতে হাসি মুখের বাবাদের সঙ্গে কন্যাদের সেলফি আপলোড করা ছবিতে ভরে গেছে সামাজিক মাধ্যমগুলো। এর কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আহ্বান। প্রধানমন্ত্রীর ধারণা, বাবা কন্যাদের এ ধরনের হাসি মুখের ছবি ভ্রূণ হত্যা প্রতিরোধে জাতীয় প্রচারণার জন্য সহায়ক হবে। এ বিষয়ে নয়াদিল্লি থেকে রিপোর্ট করেছেন অঞ্জনা পাসরিচার, শোনাচ্ছেন সেলিম হোসেন।
গত রোববারের ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রেডিও ভাষণ শেষ করেছেন মাত্র। ভাষণে তিনি পিতা কন্যার হাসি মুখের সেলফি সামাজিক মাধ্যমে আপলোড করবার আহ্বান জানালেন। হাজার হাজার পিতা তাদের কন্যাদের সঙ্গে তোলা সেলফি টুইট করেন মুহূর্তের মধ্যে।
হাম সব এক প্রকার সে বেটি বাঁচাও বেটি পড়াও।
সামাজিক মাধ্যম ব্যবহারে পটু এই ভারতীয় নেতা জোর আশাবাদ প্রকাশ করে বলেন, এভাবে তিনি দেশের মেয়েদের রক্ষায় জাতীয় প্রচারণা গড়ে তুলতে চান মানুষের আন্দোলনের মাধ্যমে। মেয়ে বাচ্চা ভ্রূণ হত্যা প্রতিরোধের লক্ষ্যে এবছর গোড়ার দিকে সেভ ডটার টিচ ডটার নামে একটি প্রচারণা শুরু করেছিল সরকার। মোদীর ওই আহ্বানে শুধুমাত্র ভারতীয় পিতারাই নয়, সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পিতারা তাদের কন্যাদের সঙ্গে তোলা ছবি পাঠিয়েছিলেন। মোদী জানেন একটি ভালো ছবি কত বড় প্রভাব ফেলতে পারে। বেজিংয়ে সাম্প্রতিক সফরে চীনা প্রধানমন্ত্রী লি কেকুইয়াংয়ের সঙ্গে তোলা এক সেলফিতে 3 কোটি হিট পড়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, হরিয়ানা রাজ্যের বিবিপুরের এক গ্রাম প্রধানের সেলফি উইথ ডটার শিরোনামের ছবি থেকে তিনি উৎসাহ পেয়েছেন। আর হরিয়ানা হচ্ছে ভারতের লিঙ্গ বৈষম্যের বিচারে সবচেয়ে বাজে অঞ্চল। গ্রাম প্রধান সুনীল জাগলান ওই অঞ্চলে নারীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নানা কাজকর্ম করে চলেছেন। ওইসব কাজকর্মের অংশ হিসাবে গত মাসে সেলফি উইথ ডটার নামে একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলেন তিনি। তিনি তার 3.5 বছরের কন্যার সঙ্গে তোলা ছবি আপলোড করেছিলেন। জাগলান বললেন, তিনি যখন তার নবজাতক কন্যার জন্য মিষ্টি বিতরণ করছিলেন, তখন তার সহপাঠী বন্ধু এবং পরিবারের অন্যান্যরা ভেবেছিল যে ছেলে হওয়ার আনন্দে মিষ্টি খাওয়াচ্ছে। তারা বিশ্বাসই করতে পারেনি যে কেউ মেয়ে হওয়ার আনন্দে মিষ্টি বিতরণ করতে পারে। জাগলান বললেন, নার্সরা পর্যন্ত টিপস নিতে চায়নি তখন। নার্সরা বলেছিল, এত ভালো টিপস তো শুধু ছেলে জন্মের সময় দেওয়া হয়, মেয়ে হলে কি কেউ টিপস দেয় নাকি? দুই মেয়ের বাবা জাগলান বললেন, তিনি তার কন্যাদেরকে এমন পরিবেশে বড় করতে চান না, তাই তিনি মেয়ের মর্যাদা বাড়ানোর চেষ্টা করছেন নিজ এলাকায়। তার প্রচেষ্টায় কাজ হচ্ছে। ওই গ্রামে লিঙ্গ বৈষম্য কমতে শুরু করেছে, মেয়েদেরকে নিয়ে শত শত বছরের কুসংস্কার পরিবর্তিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিবিপুরের মতো অঞ্চলে লিঙ্গ বৈষম্য কমার লক্ষণ খুবই ইতিবাচক ব্যাপার।
সরকার কা কার্যক্রম কোই ব্যক্তি সমাজ গাঁও,
তিনি বলেন, সরকারের যে দায়িত্ব তা যখন কোনো ব্যক্তিবিশেষ সমাজ কোনো বিশেষ গ্রাম করে দেয়, তখন তা সত্যিই খুবই শক্তিশালী হয়। সমাজকর্মীরা আশা করছেন সর্বসাম্প্রতিক এই উদ্যোগ প্রচেষ্টা শুধুমাত্র ছবি তোলা আর আপলোড করার সুযোগ দেয়া নয়, বরং ছেলেদের পাশাপাশি মেয়েদের সমান মর্যাদা প্রতিষ্ঠার প্রচেষ্টাই এটি একটি ইতিবাচক এবং সফল পদক্ষেপ।
এবারে রয়েছে মিতালির আসর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালির আসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ফ্যান ক্লাবের কিছু খবরাখবর দেওয়া যাক। ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবগুলো চারিদিকেই তৎপর মনে হচ্ছে এবার বাংলাদেশে, বিশেষ করে কারণ বর্ষা মৌসুম এসে গেছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়ে গেছে দিকে দিকে। যেমন আমাদের ফ্যান ক্লাব সমন্বয়ক জহুরুল আলম আমাদের কাছে জানিয়েছেন তার রিপোর্টে, যে বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। অনেক ফ্যান ক্লাবের সদস্যরা, যেমন বরগুনা ভিওএফ ফ্যান ক্লাব, তারা 500টি গাছের চারা নিয়ে গিয়েছেন এবং তারা নিয়েছেন সেখানকার স্থানীয় বন বিভাগের কাছ থেকে এই চারা সংগ্রহ করেছেন। শুধু তারা নিজেদের এলাকাতেই নয়, সেখানকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, স্কুল কলেজ, সেখানেও এই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। খুবই চমৎকার একটি কথা। বরগুনা থেকে আবার কিশোরগঞ্জ জেলাতেও দেখা যাচ্ছে, কাটিয়াডি উপজেলাতে ভয়েস অফ আমেরিকা শ্রোতা সংঘ তারা 200টি চারা নিয়ে স্থানীয় বিভিন্ন লোকের ঘর বাড়িতে তারা এই বৃক্ষ রোপণ করছেন, চারা রোপণ করছেন এবং 1000টি গাছের চারা তারা রোপণ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব কুমিল্লা জেলার পাংশা ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব রাজবাড়ি এবং শেরপুর ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব বগুড়া জেলাতেও একই কাজ করছে। বর্ষা এসে গেছে এবং গাছ লাগানোর পালা শুরু হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আজকে এই খবর দিয়ে শেষ করছি। মিতালি রাশোর।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
গ্রিস অর্থনৈতিক সংকট থেকে উদ্ধারের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব গ্রহণের বিষয়ে আগামীকাল গণভোট করতে চলেছে। এই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে ভোট ভাগাভাগি প্রায় সমান হবে বলেই আভাস পাওয়া যাচ্ছে। 30 জুন এবং জুলাই মাসের 1 তারিখে অ্যালকো কোম্পানি ইথোস সংবাদ পত্রিকার জন্য 1000 মানুষের মধ্যে এক সমীক্ষা চালায়। ওই প্রস্তাবের পক্ষে 44.8% হা ভোট পড়েছে এবং 43.4% না ভোট পড়েছে, আর 11.8% কোনো পক্ষই সমর্থন করেনি। গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস না ভোটের পক্ষ সমর্থন করে বলেন, এতে করে গ্রিস দর ঘষাঘষির আরও সুযোগ পাবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারি অর্থনৈতিক বিনিয়োগ তহবিল থেকে $70 কোটি গ্রহণ করেছেন বলে যে খবর তা তিনি নাকচ করে দিয়ে বলেছেন, এ হচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 1MDB তহবিল সম্পর্কে সরকারি তদন্ত রিপোর্টের ওপরে ভিত্তি করে ওয়াল স্ট্রিট জার্নাল এবং মালয়েশিয়া ভিত্তিক সারওয়াক রিপোর্ট পত্রিকা প্রাথমিকভাবে এই রিপোর্টটি প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে $62 কোটি ও $6.10 কোটি দুটি বিশাল অঙ্কের অর্থ মিস্টার নাজিবের অ্যাকাউন্টে জমা করা হয়েছিল। আমেরিকা মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর গাড়ি বহরের ওপরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মালির দক্ষিণাঞ্চলের মরু এলাকার টিম্বাকটু শহর থেকে 45 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাস্তায় ওই আক্রমণের ঘটনা ঘটে। ইসলামপন্থী মাগরেব অঞ্চলের আল কায়দা জঙ্গিরাও ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সৌরশক্তি চালিত একটি উড়োজাহাজ আজ শুক্রবার হাওয়াইয়ে অবতরণ করার কথা রয়েছে। বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে সবচাইতে বড় ধরনের ঝুঁকি নিয়ে বিনা তেলে 35,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড ভঙ্গ করতে চলেছে। এর আগে আমেরিকার বৈমানিক স্টিভ ফসেট সৌরশক্তি চালিত বিমানে একা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার রেকর্ড করেন। তবে সোলার ইম্পালস 2-এর পাইলট আন্দ্রে বোর্সবার্গ আগের ওই রেকর্ডটি ভাঙতে চলেছেন। SI-2 জাপানে অনির্ধারিত কারণে 1 মাস যাত্রা বিরতির পর নাগোয়া থেকে সোমবার যাত্রা শুরু করেছে। ফিলিপিন্সের কর্মকর্তারা বলেছেন যে দেশের মধ্যাঞ্চলে একটি ফেরি ডুবিতে মৃতের সংখ্যা 41-এ দাঁড়িয়েছে। খারাপ আবহাওয়ার কারণে আরও 5 জনের সন্ধান তৎপরতা ব্যাহত হচ্ছে। উপকূলরক্ষী বাহিনী বলেছে যে অন্তত 134 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 189 জন যাত্রীসহ কিম নির্ভানা নামের ওই ফেরিটি ওরমোক শহরের সমুদ্র তীর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে নিমজ্জিত হয়। ফিলিপিন্সে ফেরি দুর্ঘটনার খবর প্রায়ই শোনা যায়।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.